الله أكبر الله أكبر الله أكبر أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হলো মুহাইমিন, বা নিগরান বা তত্ত্বাবধায়ক। ভাষা বিশারদগণ এই শব্দের বিভিন্ন অর্থ করেছেন, আমি সর্বপ্রথম আপনাদের সামনে তা তুলে ধরছি। লিসানুল আরব অভিধানের বই, এটি একটি আরবি অভিধান। লেখক লেখেন এই শব্দ সম্পর্কে, আল মুহাইমিন আল মুহাইমান, দুভাবে ব্যবহার। এটি আল্লাহর সেই গুণবাচক নাম যা কোরআনে ব্যবহার হয়েছে, কোরআনে আছে যে মুহাইমিনান আলাই। অনেকেই মুহাইমিন শব্দের অর্থ করেছেন সাক্ষী, অর্থাৎ সে বিষয়ে তিনি সাক্ষী। উনি বলেন যে মুহাইমিনের অর্থ হল সাক্ষী, সেই সত্তা যিনি, আরেকটি অর্থ হল সেই সত্তা যিনি অন্যদেরকে নিরাপদ রাখেন, নিরাপত্তা দান করেন। আল আজহারিতে আছে যে মুহাইমিনের অর্থ হল আমিন, অর্থাৎ আমানতদার বা বিশ্বস্ত। কেউ কেউ মুহাইমিন শব্দের অর্থ করেছে মুতামান, অর্থাৎ সেই সত্তা যাকে আমিন বা বিশ্বস্ত মনে করা হয়। মুহাইমিনান আলাই, অর্থাৎ সেই সত্তা যিনি সৃষ্টির সমূহ বিষয়ে, সমুদয় বিষয়ে মুহাইমিন বা নিগরান বা হেফাজতকারী বা তত্ত্বাবধায়ক। কেউ কেউ এর অর্থ করেছেন রকিব, অর্থাৎ সে সত্তা যিনি নিগরান, যিনি নিগরানি করেন, যিনি তত্ত্বাবধান করেন। আরেকটি অভিধানে আছে যে কোরআনকে মুহাইমিনান আলাই বলা হয়েছে, এর অর্থ হলো এটি অতীতের বিভিন্ন ঐশী গ্রন্থের উপর নিগরান এবং ঐশী গ্রন্থের তত্ত্বাবধানকারী বা হেফাজতকারী। রহেব বর্ণনা করেন যে কোনো বান্দা যখন খোদা তালার সত্তায় বেলেন হয় এবং সিদ্দিকদের শ্রেণীভুক্ত হয়, তখন এমন কোনো বস্তু নেই যাকে সে পছন্দ করে খোদার উপর। আর মুহাইমিন শব্দের অর্থ হলো হৃদয়ের সেই প্রশান্তি যা সিদ্দিকগণ লাভ করে, অর্থাৎ বান্দা যখন এ পর্যায়ে পৌঁছে আল্লাহ তাআলা ছাড়া কোনো বস্তু তার দৃষ্টি আকর্ষণ করতে পারে না, আল্লাহ ছাড়া কোনো বস্তুকে সে পছন্দ করে না। লিসানুল আরবের অর্থ, শেষ অর্থটি হুজুর করেছেন, এটি লিসানুল আরব থেকে নেয়া। কামুসে আছে যে মুহাইমিন খোদা তালার গুণবাচক নামগুলোর একটি, মোমেন অর্থে ব্যবহার হয়েছে এটি, অর্থাৎ সেই সত্তা যিনি অন্যদেরকে বিপদ থেকে নিরাপত্তা দান করেন। আকরাবুল মাওয়ারেদ, এটি আরেকটি অভিধান, এতে আছে মুহাইমিন খোদা তালার গুণবাচক নাম, এর অর্থ হল আল আমিন, অর্থাৎ নিরাপত্তা দাতা, নিগরান অর্থাৎ তত্ত্বাবধায়ক, আল মুতামান সে সত্তা যার কাছে আমানত রাখা হয় বা যাকে আমিন বা বিশ্বস্ত মনে করা হয়। মুহাইমিন শব্দের আরেকটি অর্থ হল শাহেদ বা সাক্ষী, আল কায়েম আলা খালকিহি বি আমালিহিম ওয়া আরযাকিহিম ওয়া আজালিহিম, অর্থাৎ সেই সত্তা যিনি সৃষ্টির কর্ম, কাজ, তাদের রিজিক এবং তাদের জীবন সীমার উপর সাক্ষী এবং নিগরান, বা যিনি তাদের জীবনের তত্ত্বাবধান করেন। কোরআনে করিমে খোদার এই গুণবাচক নামের ব্যবহার রয়েছে দুই জায়গায়, একটি সূরা মায়েদার 49 নম্বর আয়াত, আরেকটি হল সূরা হাশরের 24 নম্বর আয়াত। পুরনো মুফাসসিরগণ এই আয়াতগুলোর বরাতে এই শব্দের বিভিন্ন অর্থ বর্ণনা করেছেন। প্রথমে আমি মুফাসসিরদের কৃত অর্থ বর্ণনা করছি আপনাদের সামনে, যা তারা লিখেছেন শেখ ইসমাইল হাক্কি তাফসীর রুহুল বায়ানিতে লেখেন, কোরআনে করিমকে যে মুহাইমানান আলাই বলা হয়েছে তার অর্থ হল এটি সমস্ত ঐশী গ্রন্থের হেফাজতকারী, অর্থাৎ সেই সমস্ত গ্রন্থে যে পরিবর্তন পরিবর্তন হয়েছে তার উপর নিগ্রাণ। এই কোরআন এখন পূর্বের কিতাবের সত্যতা, তার সুষ্ঠুতা এবং শরীয়তের মৌলিক এবং ব্যাখ্যাগত শিক্ষার সঠিক হওয়া বা ভুল হওয়া সম্পর্কে সাক্ষ্য দেবে। আর যে শিক্ষা পূর্বের শরীয়তের এখন বাকি আছে সেই সব শিক্ষার সত্যাসত্য সম্পর্কে এই কিতাব এখন সাক্ষ্য দেবে। সুতরাং কোরআনে করিমই হল শেষ শরীয়তের গ্রন্থ বা শেষ শরীয়ত। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এটি আল্লাহ তাআলা নাযিল করেছেন, যার প্রতিটি অক্ষর প্রতিটি হরফ সত্য আর খোদা তাআলার পক্ষ থেকে। সাবেক ঐশী গ্রন্থের সত্যায়নকারী এই কোরআন, যদি এখন সত্য কোথায়ও থেকে থাকে সেটি কোরআনে। আর পুরনো ঐশী গ্রন্থের শুধু সেই কথাগুলো সত্য যাকে কোরআন সত্যায়ন করে, যেভাবে কোরআনে করিম কোরআন করিমে আছে যে এটিকে অন্য সমস্ত গ্রন্থের উপর নিগ্রাণ আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। মুহাইমানান আলাই শব্দের এটি অর্থ। সূরা মায়েদার যে 49 নম্বর আয়াতের প্রারম্ভে আল্লাহ তাআলা বলেন যে ওয়ানজালনা ইলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই মিনাল কিতাবি ওয়া মুহাইমানান আলাই। সত্যায়নের পাশাপাশি কোরআন হল মুহাইমানান আলাই, এর অর্থ হল এর মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের হেফাজতেরও নিশ্চয়তা দিয়েছেন। পূর্বের বা সাবেক ঐশী গ্রন্থের চিরস্থায়ী হওয়ার কোন নিশ্চয়তা ছিল না, কিন্তু কোরআনে করিম যেহেতু সাবেক গ্রন্থের উপর নিগ্রাণ এবং সেগুলোর মহাফেজ বা হেফাজতকারী, সেই দৃষ্টিকোণ থেকে এই কোরআন কোরআনের নিজেরও হেফাজত হয়েছে, এটি অপরিবর্তিত, এতে কোনো পরিবর্তন আসেনি। আর এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে অন্যত্র বলেন যে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আমার বাণী বা আমার কিতাবের নিজেই হেফাজত করব, দেখো এটি সত্য কি মিথ্যা। সেই শিক্ষা যা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়ে মানুষকে পৌঁছিয়েছেন, সেই শিক্ষা নিরাপদ এবং অপরিবর্তিত চলে আসছে। এই যে কোরআনের হেফাজতের প্রতিশ্রুতি, অর্থাৎ কোরআনের হেফাজত সম্পর্কে আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন, এটি এই কথারও সাক্ষ্য বহন করে যে সাবেক ঐশী গ্রন্থের সেই কথাগুলোই শুধু সত্য কথা যাকে কোরআন সত্যায়ন করে। অমুসলিমরা কোরআনের কথা মানুক বা না মানুক, কিন্তু তাদের একটি বিরাট শ্রেণী এমন আছে যারা ধর্মে কোনো প্রকারের আগ্রহ রাখে। তারা সবাই এই কথা মানে যে তাদের যে কিতাব বৈশী গ্রন্থ সেগুলো 100 ভাগ অপরিবর্তিত আর নেই, আর সেই তাদের ঐশী গ্রন্থের উপর 100 ভাগ আমলের চেষ্টা কেউ এখন আর করে না। কিন্তু কোরআন সম্পর্কে এরা মানে যে এই কোরআন সূচনা থেকে আজ পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় আছে, যদিও অনেকেই এতে সন্দেহ সৃষ্টির চেষ্টা করে। আমেরিকা আমি যে খুতবা দিয়েছি সেই খুতবা আমি বিষয়টা উল্লেখ করেছি যে কোরআনে সন্দেহ সৃষ্টির চেষ্টা হয়েছে, মানে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এরা এ ব্যাপারে সফল হয়নি। কোরআন সম্পর্কে এরা মানে যে এই কোরআন অপরিবর্তিত অবস্থায় রয়েছে সূচনা থেকে আজ পর্যন্ত, আর এটি কোরআনের স্বতন্ত্র পদমর্যাদা অন্যান্য ঐশী গ্রন্থের তুলনায়। তো এখানে কোরআনের এই যে দাবি যে কোরআন অন্য অন্য গ্রন্থের উপর নিগরান বা তত্ত্বাবধায়ক, নিগরান বা তত্ত্বাবধায়ক হওয়া আর সাবেক বা অতীতের নবীদের যে ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে, কোরআনের ভিতরে এগুলোর উল্লেখ, সেই ঘটনার সত্যতার প্রমাণ, আর সাবেক গ্রন্থের সে সমস্ত কথাই সত্য যা কোরআন নিজের ভিতর নিয়েছে বা যেগুলো কোরআন প্রত্যাখ্যান করেনি। একইভাবে এই কথাও প্রমাণিত হয় যে কোরআনের শিক্ষা চিরস্থায়ী এবং সকল যুগের জন্য, আর সকল যুগের অবস্থা অনুসারে যারা এই শিক্ষা নিয়ে ভাবে এবং চিন্তা করে তাদের উপর এর রহস্য উন্মোচিত হয়। শুধু জামাতি বা জাতিগত পর্যায়ে নয়, বরং ব্যক্তিগত ক্ষেত্রেও, ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেক ব্যক্তি যে এই কিতাবের মান্যকারী, এই গ্রন্থের অনুসরণকারী এবং যে এটি নিয়ে চিন্তা করে সে এটি থেকে অবশ্যই উপকৃত হবে, লাভবান হবে। আর লাভবান হওয়ার যদি চেষ্টা করে তাহলেই সে চেষ্টা করলেই সে লাভবান হতে পারবে। আর আধ্যাত্মিক ভাবে আর জাগতিক পর্যায়েও প্রত্যেক ব্যক্তি এটি থেকে লাভবান হতে পারে। আর এটি থেকে যদি সত্যিকার অর্থে যদি লাভবান বা উপকৃত হতে হয় তাহলে শিক্ষার সামনে সম্পূর্ণভাবে সমর্পণ করতে হবে, এর শিক্ষা শিরোধার্য করতে হবে। আর এভাবে প্রত্যেক ব্যক্তি ঈমানের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি করবে। আল্লাহ তাআলার মহাইমেন বৈশিষ্ট্য থেকে বা এই আল্লাহর এই গুণ থেকে তারা উপকৃত হবে, লাভবান হবে। সবসময় স্মরণ রাখতে হবে যে শিক্ষা থেকে যদি লাভবান হতে হয় তাহলে এর উপর আমল করা, এতে বর্ণিত যে শিক্ষা, সে শিক্ষার উপর প্রতিষ্ঠিত হওয়া আর সে সমস্ত পুণ্যের ক্ষেত্রে অগ্রসর হওয়া বা এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, যে আল্লাহ তাআলা এতে উল্লেখ করেছেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন যে ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুআল্লিহা ফাসতাবিকুল খায়রাত, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির একটা লক্ষ্য থাকে, যেই লক্ষ্যকে সামনে রেখে সে কাজ করে। আর তোমাদের লক্ষ্য হওয়া উচিত পণ্যের ক্ষেত্রে পরস্পরের সাথে প্রতিযোগিতা করা। সুতরাং এই নেকি এবং এই পুণ্য অবলম্বন করতে হবে এই শিক্ষার উপর আমলের জন্য, এই নেকি এবং পুণ্যকে বা নেকি বা পুণ্যকে নিজের জীবনে ধারণ অবলম্বনের চেষ্টা করতে হবে। নেকি বা পুণ্যকে অন্য সমস্ত বিষয়ের উপর প্রাধান্য দিতে হবে। সূরা মায়েদার আয়াতের প্রথম দিকে সাবেক ঐশী গ্রন্থের কথা উল্লেখ করে এদিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে তারা অতীতের জাতিসমূহ তাদেরকে যে শিক্ষা দেয়া হয়েছিল তা ভুলিয়ে বসেছে, যার ফলশ্রুতিতে সেই সমস্ত ঐশী গ্রন্থে পরিবর্তন শুরু হয়েছে এবং যার সহজাত ফলাফল হিসাবে তারা সেই সমস্ত নেয়ামত থেকেও বঞ্চিত হয়েছে। যদি তারা না ভুলতো, তা সেই পূর্বের শিক্ষাকে যদি উপেক্ষা না করতো, তাদের পরিবর্ধন না করতো, তাহলে তারা নেয়ামত থেকেও বঞ্চিত হতো না। আর ইহুদি এবং খ্রিস্টান এর ফলে রসুল্লার উপর ইমান আনতে পারত, কিন্তু কোরআন সম্পর্কে খোদা তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে এতে কোনো প্রকারের পরিবর্তন আসবে না, কোনো রদ্দ বদল হবে না, কোনো পরিবর্তন হবে না, খোদা তাআলা স্বয়ং এর হেফাজত করবেন। তিনি এই কোরআন একটা লিখিতভাবে সংরক্ষিত আছে, গত 1500 বছর ধরে সংরক্ষিত চলে আসছে। দ্বিতীয়ত, লক্ষ লক্ষ হাফেজের স্মৃতিপটে এই কোরআন মাহফুজ রয়েছে। এরপর এছাড়া মুজাদ্দিদদের মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করে আসছেন, আর কোরআনের উপর আমলও হচ্ছে সীমিত পর্যায়ে হলেও। আর শেষের দিকে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের শেষ যুগে মসীহ মওউদের আগমনের পর এর শিক্ষার সমধিক উজ্জ্বল দিক গুলোকে হযরত মসীহ মওউদের মাধ্যমে আমাদের সামনে প্রকাশ করেছেন। তাই শিক্ষা বিকৃত হওয়ার তো প্রশ্নই নেই কোরআনের, কিন্তু মানুষের বা ব্যক্তির নষ্ট হওয়ার বা বিকৃত হওয়ার আশঙ্কা থাকে। তাই প্রত্যেক ব্যক্তিকে সাবধান করা হয়েছে যে শিক্ষার উপর তোমরা আমল করো, আর সেই সমস্ত সৎকর্ম এবং পুণ্যের দিকে দৃষ্টি দাও যা কোরআনে কারিমে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলার তাহলে খোদা তাআলার হেফাজতের গণ্ডিতে থাকবে। কোরআনে আল্লাহ তাআলা সাবধান করেছেন যে কোরআন যেহেতু নিগরান এবং তত্ত্বাবধায়ক, তাই প্রতিটি সিদ্ধান্ত কোরআন সম্মত হতে হবে। নেকি বা পুণ্যের মান এখন সেই অনুসারে নির্ধারিত হবে যা কোরআনে বর্ণিত হয়েছে। অন্য অন্য জায়গায় কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, অর্থাৎ তারা নিজ প্রভুর প্রতাপকে ভয় করে। আবার পরে বলে যেন বে আয়াতে রাব্বিহিম ইউমিনুন, যারা নিজ প্রভুর আয়াতের উপর ইমান আনে। আবার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, এবং তারা নিজ প্রভুর সাথে কাউকে শরীক করে না, তার সমকক্ষ দাঁড় করে না। আবার আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, আর তারা যখন দেয় দান করে সেই দানের সময় তাদের হৃদয় ভীতত্রস্ত থাকে যে তাদেরকে অবশ্যই তাদের প্রভুর কাছে ফিরে যেতে হবে। এই বৈশিষ্ট্যাবলী বর্ণনা করার পর আল্লাহ তাআলা বলেন যে উলাইকা ইউসারেউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন, এই সমস্ত ব্যক্তিরাই পুণ্যের ক্ষেত্রে দ্রুত অগ্রসর হচ্ছে এবং তারা অগ্রগামী থাকবে। তো এই আয়াতে নেকির ক্ষেত্রে যারা অগ্রগামী তাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। প্রথম কথা হলো তাদের লক্ষ্য কিন্তু বস্তুবাদী জগৎ নয়, বস্তুবাদিতা নয়, বরং পূর্বে যেভাবে বলেছি যে তাদের লক্ষ্য হলো নেকির ক্ষেত্রে প্রতিযোগিতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যার তারা সন্ধানে থাকে তা হলো খোদা তালার পবিত্র সত্তা, তা আর খোদার সাথে সেই সম্পর্ক শুধু বলি সর্বস্ব নয়, অক্ষর সর্বস্ব নয়, বরং কথা সর্বস্ব নয়। খোদার ভয় তাদের হৃদয়ের উপর বিরাজ করে এবং সেই ভয়ের কারণে, সেই ভীতির কারণে এবং খোদার সাথে যে সম্পর্ক আছে সেই সম্পর্কের কল্যাণে তারা তার নির্দেশের উপর আমল করে। খোদা তালার পবিত্র পবিত্র সত্তা সব সময় সকল কাজের পূর্বে তার নিজ পবিত্র সত্তার উপস্থিতির কথা তাদেরকে স্মরণ করে। সব সময় তাদের এই চেতনা থাকে যে আমাদের পবিত্র প্রভু আমাদেরকে দেখছেন। তারা ইমানে উন্নতি করার চেষ্টা করে, আল্লাহ তাআলার সকল আয়াতের উপর তারা ইমান আনে, কোরআনের সকল ভবিষ্যৎবাণীর উপর তাদের বিশ্বাস থাকে। কোরআন একটি স্থায়ী ঐশী প্রতিষ্ঠা, একটি চিরস্থায়ী ঐশী গ্রন্থ যা অতীতের ঐশী গ্রন্থের সত্যায়ন করেছে, আর ভবিষ্যতেও ইসলামের জীবিত হওয়ার বা ইসলাম যে জীবন্ত ধর্ম তার নিদর্শন প্রকাশ পাবে এই কোরআনের মাধ্যমে। আর এই যুগে মসিহ মওদের আগমনও সেই নিদর্শনাবলীর একটি। সুতরাং হযরত মসিহ মওদ ইসলামকে অস্বীকার করাও খোদা তালার নিদর্শনাবলীকে অস্বীকার করা। আজকে মুসলমানদের একটি সংখ্যাগরিষ্ঠ শ্রেণী দোয়া করা সত্ত্বেও, বারবার এই দোয়া করা সত্ত্বেও খোদার প্রেরিত মহাপুরুষকে অস্বীকার করে এরা মগজুব অর্থাৎ অভিশপ্ত ও পদভ্রষ্টদের পদাঙ্ক অনুসরণ করছে, অথচ আল্লাহ তাআলা অথচ আল্লাহ তাআলা বলেছেন যে অন্যদের বিষয়েও এই কোরআনের মাপকাঠিতে সিদ্ধান্ত হবে। এটি বলে মুসলমানদের দৃষ্টি এদিকে আকর্ষণ করেন যে কিতাবের উপর তোমাদের যে ঈমান আছে সেটিকে পরিপূর্ণ এবং সম্পূর্ণ করার চেষ্টা সবসময় করতে হবে। শুধু বলি সর্বস্ব হলে হবে না, কোরআনকে শুধু বাহ্যিক সম্মান দিয়েই নয় বরং যে ভবিষ্যৎবাণী আছে কোরআনে সেগুলোর উপর ভাবতে হবে, যখনই কোনো ভবিষ্যৎবাণী এই সময় পুরা হয় তখন তার উপর ইমান আনতে হবে। যেভাবে আমি বলেছি যে আজ এই ইমান হযরত মসীহ মওউদকে মেনেই পুরা হবে বা লাভ হবে, এছাড়া এই ইমান লাভ হতে পারে না। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে স্মরণ রাখা উচিত যে কোরআন শরীফ সাবেক ঐশী গ্রন্থ এবং নবীদের উপর অনুগ্রহ করেছে, তাদের যে শিক্ষা গল্পের আকারে ছিল সেগুলোকে জ্ঞানের রূপ দিয়েছে। আমি সত্য সত্যই বলছি কোনো ব্যক্তি সেই সমস্ত কাহিনী থেকে যতক্ষণ পর্যন্ত কোরআন না পড়বে মুক্তি পেতে পারে না, কারণ কোরআনের শান এবং মহিমা হল ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়ামা হুয়া বিল হাজল, অর্থাৎ এটি একটি চূড়ান্ত নিরঙ্কুশ ডিসাইসিভ বাণী বা কালাম বা কথা, এটি বৃথা কোনো বিষয় নয়। আর এই কোরআন হল মুহাইমেন অর্থাৎ নিগরান, নূর বা আলো, শেফা বা আরোগ্য এবং রহমত। যারা কোরআন পড়ে এবং কোরআনকে কাহিনী মনে করে পড়ে তারা কোরআন পড়েনি বরং কোরআনের অসম্মান করেছে। আমাদের বিরুদ্ধবাদীরা কেন আমাদের এত বিরোধিতা করে? এই কারণে করে, শুধু এই কারণে যে আমরা কোরআনকে খোদা তালা যেভাবে বলেছেন সেভাবে জ্যোতি মূর্তিমান জ্যোতি নূর হেকমত মনে করে, তারা কোরআনকে সামান্য কাহিনীর তুলনায় বেশি কিছু দেখতে চায় না, মানতে চায় না। কিন্তু আমাদের জন্য এটি অসহ্য। আল্লাহ তালা নিজ অনুগ্রহে স্পষ্ট করেছেন যে কোরআন একটি জীবন্ত গ্রন্থ, তাই তাদের বিরোধিতার আমরা ভ্রুক্ষেপ করে না। বস্তুত যারা আমার সাথে সম্পর্ক রাখে বারবার তাদের দৃষ্টি এদিকে আকর্ষণ করি যে আল্লাহ তাআলা এই জামাতকে সত্য প্রকাশের জন্য প্রতিষ্ঠিত করেছেন, কেননা এছাড়া প্র্যাকটিক্যাল জীবনে বা বাস্তব জীবনে কোনো জ্যোতি সৃষ্টি হতে পারে না। আমি কর্মের সত্যের মাধ্যমে ইসলামের কর্মের মাধ্যমে ইসলামের সৌন্দর্য পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চাই, এই জন্যই আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। তাই কোরআনকে অজস্র ধারায় পড়ো, কাহিনী মনে করে নয় বরং বাস্তব এবং সত্য দর্শন মনে করে এটি পড়ো। তারপর আল্লাহ তাআলা বলেন যে নেকির ক্ষেত্রে যারা উন্নতি করে তাদের পরিচয় হলো তারা খোদার কাউকে সমকক্ষ স্থির করে না, খোদার সমকক্ষ কাউকে দাঁড় করায় না। কিন্তু মসীহ মওউদের যুগের অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা সূরা জুমায় বলেন যে প্রচ্ছন্ন শিরক এই যুগের মুসলমানদের ভিতর এত বেশি থাকবে যে মুসলমান দাবি হওয়ার দাবি সত্ত্বেও ইবাদতের দিকে দৃষ্টি থাকবে না, ব্যবসা বাণিজ্য এবং ক্রীড়া কৌতুক নামাজের তুলনায় বেশি আকর্ষণীয় মনে হবে তাদের দৃষ্টিতে। পণ্যের ক্ষেত্রে উন্নতির পরিবর্তে তারা ইহুদি এবং খ্রিস্টানদের মতো যে ইসলামী শিক্ষা আছে এবং কোরআনী শিক্ষা আছে সেটিকে পিছে ঠেলে দেবে, ইবাদতের দিকে খুব একটা মনোযোগ থাকবে না, সৎকর্মের দিকেও দৃষ্টি থাকবে না। আজকাল আমরা এটি দেখি মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এই রীতি অনুসরণ করছে, কিন্তু এই কথা আমাদের দৃষ্টি এদিকে আকর্ষণ করে যে আমরাও যেন আত্মবিশ্লেষণ করি, আমরা যেন কোথাও নিজেদেরকে এবং আমরা কোথায় আত্মপ্রতারণায় লিপ্ত নই। তো আরেকটি লক্ষণ যা বর্ণনা করেছেন তা হল যারা নেকির ক্ষেত্রে অগ্রগামী তারা উভয় হাতে নিজের সম্পদ খোদা তালার পথে বিতরণ করে, কিন্তু তারপরও তাদের হৃদয়ে এই ভয় লেগেই থাকে যে কোথায় ভয় লেগেই থাকে যে আমরা সেই মান অর্জন করতে পেরেছি কি যা অর্জন করার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কোথায় সেই মানে উপনীত হতে না পারে খোদার ক্রোধভাজন হচ্ছে না। তো এই কথাগুলো সূক্ষ্মাতিসূক্ষ্ম নেকির দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং করা উচিত। আল্লাহ তাআলা বলেন যে এই মান অর্জনের জন্য মোমেন শুধু চেষ্টাই করে না বরং সেই ক্ষেত্রে উন্নতির আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করে। অবস্থা যদি এমন হয় তাহলে মানুষ সেই খোদার আশ্রয়ে থাকবে, তার নিরাপত্তার বেষ্টনীতে থাকবে, যিনি এক, যিনি অদ্বিতীয়, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি আকাশ এবং পৃথিবীর বাদশাহ, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি নিরাপত্তা দাতা, যিনি মহাইমেন, যিনি নিগরান, যিনি আজিজ অর্থ যিনি প্রবল, আর যিনি আগোছালো কাজকে সুশৃঙ্খল করেন, আর যিনি পরম প্রতিবিধায়ক, যার কথা সূরা আশার উল্লেখ আছে। সুতরাং খোদার গুণাবলী সম্পর্কে জ্ঞান এবং বোধপূর্তি অর্জন করা প্রতি মোমেনের জন্য আবশ্যক। এটি যদি অর্জন হয় তাহলেই মানুষ ইমানের ক্ষেত্রে উন্নতি করবে। একটি হাদিসে আছে, আল্লামা তাবরিসি সূরা আশার সম্পর্কে হাদিস উল্লেখ করেছেন, হযরত আবু হুরায়রার পক্ষ থেকে বর্ণিত যে আমি আমার প্রিয় রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার মহান নাম সম্পর্কে জিজ্ঞেস করেছি। তিনি আমাকে বলেন, সূরা হাশরের শেষ আয়াত অজস্র ধারায় পড়ার চেষ্টা করো। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু ইসলামের পক্ষ থেকে বর্ণনা করেন যে তিনি সাল্লাল্লাহু ইসলাম বলেছেন, যে ব্যক্তি সূরা হাশরের শেষ আয়াতগুলো রাতে বা দিনে তেলাওয়াত করবে এবং সে রাতে যদি তার মৃত্যু হয় তাহলে তার জন্য জান্নাত অবধারিত হবে। সেই হাশরের শেষ আয়াতগুলো হল ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ-শাহাদা হুয়ার রহমানুর রহিম, তিনি আল্লাহ যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি অদৃশ্য অদৃশ্য সকল বিষয়ে পরিজ্ঞাত, তিনি অযাচিত অসীম দাতা পরম দয়াময়। পরের আয়াতে রয়েছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, তিনি আল্লাহ যিনি ব্যতীত অন্য কোন উপাসনের, যিনি সর্বাধিপতি, অতীব পবিত্র, পরম শান্তিময়, পূর্ণ নিরাপত্তা দাতা, সর্বোত্তম রক্ষাকর্তা, মহাপরাক্রমশালী, প্রবল প্রতিবিধায়ক, অতীব গরিয়ান, তারা যাকে শরীক করে আল্লাহর সাথে তিনি তা থেকে পবিত্র। আবার বলে, হু আল্লাহুল খালিকুল বারিউল মুসাউউরুল লাহুল আসমাউল হুসনা ইউসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ সবকিছু সৃষ্টিকর্তা, আদি সুনিপুণ স্রষ্টা, সর্বোত্তম আকৃতি দাদা, সুন্দরতম নাম সমূহতারী, আকাশ সমূহ এবং পৃথিবীর যা কিছু আছে সবই তার গুণগান গাইছে, এবং তিনি মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়। এখানে এই কথা স্পষ্ট হওয়া উচিত যে শুধু এই আয়াত তেলাওয়াতই মুক্তি বা পরিত্রাণের কারণ হবে না। তেলাওয়াত ভালো কাজ, এই নির্দেশ রয়েছে কোরআনে, আছে যে কোরআন সুন্দর কণ্ঠে সুললিত কণ্ঠে পড়া উচিত, কিন্তু সবসময় স্মরণ রাখতে হবে যে খোদা তাআলা একদিকে মানব জীবনের উদ্দেশ্য আখ্যা দিয়েছেন ইবাদতকে, অর্থাৎ ইবাদত মানব জীবনের উদ্দেশ্য, কিন্তু তা সত্ত্বেও কোন কোন মানুষের ইবাদত সম্পর্কে বলা হয়েছে যে তাদের নামাজ তাদেরকে অভিসম্পাত করবে, অভিশাপ দেবে, কেননা তারা তাদের ইবাদত এবং নামাজ হল লোক দেখানো নামাজ বা আন্তরিক নামাজ নয়, নিষ্ঠাপূর্ণ ইবাদত নয়। শুধু তাই শুধু তেলাওয়াত মুক্তির কারণ হবে না, শুধু এই আয়াত পড়া পরিত্রাণের কারণ হবে না যদি তার উপর চিন্তা না হয়, আল্লাহ তাআলার গুণাবলীকে বুঝে অনুধাবন করে তা থেকে লাভবান হওয়ার চেষ্টা যদি না থাকে, নিজেদের ইবাদতের মান যদি উন্নত না হয়, ইবাদত যদি শুধু তার খাতিরে একনিষ্ঠভাবে তার জন্য করা না হয়, সৎকর্মের দিকে যদি মনোযোগ দেওয়া না হয়, কোরআনে যে সমস্ত পুণ্যকর্মের কথা রয়েছে সেগুলো করার যদি চেষ্টা না হয়, সেদিকে যদি দৃষ্টি না থাকে, তাহলে শুধু এই আয়াত পড়া কোনো কাজ দেবে না। এরপর খাঁটি হৃদয়ে একনিষ্ঠভাবে যদি তার তসবিহ করা হয় তাহলেই নেকির মান অর্জন হবে, যেভাবে মুসলিম ইসলাম আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আর এমনটি হলেই এটি খোদার নৈকট্যের কারণ হবে। সুতরাং গায়েব এবং দৃশ্য এবং অদৃশ্যকে যে খোদা জানেন, যিনি আলমুল গায়েব ওয়া শাহাদা, তার সামনে যখন মোমেন দণ্ডায়মান হয় সে এই বোধ বুদ্ধি আর এই চেতনা সহকারে দাঁড়ায় বা যায় যে খোদা তাআলাকে কোনোভাবে প্রতারিত করা সম্ভব নয়। প্রতিটি কর্ম যা এক মোমেন করে তা খোদার সন্তুষ্টির খাতিরেই করে, তার ভয় হৃদয়ে রেখে করে, তাহলেই সেই সমস্ত বরকত থেকে সে অংশ পাবে যা খোদা তাআলা নিজ বৈশিষ্ট্য রেখেছেন, যা সম্পর্কে আমি হাদিস পড়েছি যে আয়াত পড়লে আল্লাহ তাআলা মানুষের ক্ষমার বিধান করেন। তাই মৌখিক ভাবে পড়া যথেষ্ট হবে না, যদি যথোপযুক্ত চিন্তা ভাবনা করে না পড়া হয় বা এর উপর যদি আমল করা না হয়। সুতরাং এই চিন্তার জন্য এবং এই চিন্তা এবং এই চেতনা আর এই পদমর্যাদায় পৌঁছার জন্য এই পর্যায়ে পৌঁছার জন্য মানুষকে চেষ্টা করতে হবে। এই চেষ্টার সাথে যদি মানুষ এই আয়াত পড়ে তাহলে সে খোদা তাআলার ভালোবাসা অর্জনকারী হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন, মানুষের ভিতর সত্যিকারের ঈমান যখন সৃষ্টি হয় তখন সে সৎকর্মে একটা বিশেষ স্বাদ পায় এবং তার অন্তর্দৃষ্টি তার তত্ত্বজ্ঞানের চোখ খুলে যায় এবং সেভাবে তখন সে নামাজ পড়ে, যেভাবে পড়া উচিত। পাপের প্রতিটা ঘৃণা তার হৃদয়ে সৃষ্টি হয়। অপবিত্র মজলিসকে বৈঠককে সে ঘৃণা করে আল্লাহ এবং রসুলের মাহাত্ম্য এবং মহিমা প্রকাশের জন্য। নিজ হৃদয়ে সে একটা বিশেষ প্রেরণা এবং একটা আবেগ অনুভব করে। এমন ইমান যদি হয় তাহলে মসির মতো ক্রুশে চড়তে সে দ্বিধা করে না, আর শুধু খোদার খাতিরে সে ইব্রাহিমের মতো আগুনে পড়তেও প্রস্তুত থাকে। সে নিজের ইচ্ছাকে খোদার সন্তুষ্টির অধীনস্থ করে। যদি এমন করে তাহলে খোদা তাআলা যিনি আলিম বিজাতে সুদুর, যিনি মানুষের মনকে জানেন, সেই খোদা তার মুহাফেজ অর্থাৎ হেফাজতকারী এবং তত্ত্বাবধায়ক হন এবং তাকে ক্রুশ থেকে তিনি জীবন্ত নামান এবং আগুন থেকে তাকে নিরাপদ বের করেন। কিন্তু এই মহাশ্চর্যজনক বিষয়গুলো শুধু তারাই দেখে যারা খোদার উপর পুরো ইমান রাখে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ব্যক্তিকে ইমানের ক্ষেত্রে দৃঢ় করুন, পরিপূর্ণ ইমান দেন, আমাদের ইমানকে বৃদ্ধি করুন, আর আমরা খোদা তাআলার গুণাবলীর সঠিক জ্ঞান বোধপত্তি অর্জনের মাধ্যমে যেন নেকির ক্ষেত্রে এগিয়ে যেতে পারি। খোদা তাআলার হেফাজতের গণ্ডিতে থেকে তার সাহায্য সমর্থনের দৃষ্টান্ত যেন নিদর্শন যেন দেখতে পাই। আল্লাহুম আমিন।
আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া نستাইনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله
یہ افسوسناک خبریں دو
دوٹو دکھ جنک সংবাদ রয়েছে। কাদিয়ানের দুই যুবক কিছু সম্প্রতি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন জামিয়া আহমদিয়া কাদিয়ানের ছাত্র ছিলেন ওয়াসিম আহমদ, বয়স 21 বছর। কাদিয়ানের কাছে একটা নদীতে গোসল করতে গিয়েছেন, সেখানে ডুবে গেছেন। ইনি খুব ভালো সাঁতারু ছিলেন, সমুদ্রে সাঁতার কাটার দক্ষতা রাখতেন, মানুষের সাঁতার শেখাতেন, মনে হয় নদীতে লাভ দিয়েছেন, ঝাঁপ দিয়েছেন, কোনো কিছু মাথা লেগেছে, বেহুশ হয়ে গেছে, কেউ খুঁজে পায়নি বা বুঝতে পারেনি, দু তিন দিন পর লাশ পাওয়া গেছে, তাৎক্ষণিকভাবে কেউ খুঁজেও পায়নি, তাৎক্ষণিকভাবে বের করা সম্ভব হলে হয়তো বাঁচানো যেত। যাই হোক, খোদা তালার তাকদীর অনুসারে তিনি ইন্তেকাল করেন, মুসি ছিলেন। দক্ষিণের দূরবর্তী কোন অঞ্চলের মানুষ ছিলেন, সমুদ্রে গোসল করার দক্ষতা রাখেন। দ্বিতীয় ছাত্র হাফেজ আথার, যিনি হাফেজ মাজহার আহমদ তাহের নায়েব আফসার জাস্টিস সালানা কাদিয়ানের ছেলে, তিনি 3 আগস্ট এশার নামাজের পর হাফেজ সাহেব ছেলেদের সাথে কোন আত্মীয়কে আনার জন্য বাটা লাগিয়েছেন। ফিরে যখন আসছিলেন কাদিয়ান থেকে 2-3 কিলোমিটার পূর্বে রাস্তায় একটা বড় গাছ ছিল, যেই গাছ রাস্তায় পড়ে যায় এবং গাড়ি তাতে বাড়ি খায়, অ্যাক্সিডেন্টে সেখানে ইনি মারা যান, বাকিরাও আহত হয়। এই ছাত্র যার বয়স 19 বছর ছিল, তিনি ঘটনাস্থলেই ইন্তেকাল করেন। আর ইনিও কোরআনের হাফেজ ছিলেন, জামিয়া আহমদিয়ায় এবছরই ভর্তি হয়েছেন। আল্লাহ তালা উভয় যুবককে মাগফিরাত করুন, তাদের পদমর্যাদা উন্নীত হোক। নামাজের পর এখন তাদের নামাজের জানাজা গায়েব পূর্ব ইনশাল্লাহ।
عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.